ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা শ্রোতাদের, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে এখন রবিবার রাত ১০টা, ভারতে রাত সাড়ে ৯টা, এখানে ওয়াশিংটনে বেলা ১২টা। আজকের এই অনুষ্ঠানে আমাদের ঢাকা সংবাদদাতার রিপোর্ট রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার আইন হওয়ার পর এখন বিধিমালা প্রস্তুত করছে নির্বাচন কমিশন।
প্রতিবেদন রয়েছে কলকাতা সংবাদদাতার।
দেশের বহু শিল্পপতি অর্থ দিয়ে মাওবাদীদের সন্তুষ্ট রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
আর সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠী অধিকারের মতাদর্শী কর্মী নাসিরুদ্দিন এলান কথা বলেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ২০১০ সালের মানবাধিকার রিপোর্ট নিয়ে।
ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রকাশ্যে দিবালোকে ড্রেস পরে নিয়ে যাওয়ার পরেও তারা অস্বীকার করছে যে তারা ঘুরে নিয়ে যাননি।
তবে সবার আগে রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। আফ্রিকি ইউনিয়নের নেতারা লিবিয়ায় যাচ্ছেন দীর্ঘকালের নেতা মুয়াম্মার গাদ্দাফি ও বিদ্রোহী যারা তার পতন ঘটাতে চেষ্টা করছে, তাদের মধ্যে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা অবসানের লক্ষ্যে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা রবিবার রাজধানী ত্রিপোলিতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে যোগ দেবেন মরিটানিয়া, মালি এবং কঙ্গোর প্রেসিডেন্টরা। বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য বেনগাজিতে যাওয়ার আগে তারা মিস্টার গাদ্দাফির সঙ্গে আলোচনার জন্য সাক্ষাৎ করবেন। লিবিয়ায় দুটি এলাকায় প্রচণ্ড লড়াই হচ্ছে। গাদ্দাফি পন্থী বাহিনী রবিবার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছে। শনিবার সেখানে লড়াইয়ে অন্তত ১১ জন নিহত হয়। মিশরের ক্ষমতাচ্যুত নেতা হোসনে মোবারক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। ফেব্রুয়ারি মাসে বিক্ষোভকারীরা তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করার পর তাঁর এই প্রথম ভাষণে তিনি ওই দাবি করেন। এ প্রসঙ্গে আমাদের সংবাদকক্ষের সর্বসাম্প্রতিক বার্তাটি পড়ে শোনাচ্ছেন আনিস আহমেদ।
আজ আল আরাবিয়া নিউজ চ্যানেলে সম্প্রচারিত তাঁর মন্তব্যে তিনি বলেন যে তিনি তার ও তার পরিবারের সদস্যদের সুনাম রক্ষার জন্য তার আইনি অধিকার তুলে ধরবেন। তিনি বলেন তাঁর সম্পদের তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন এবং বলেন যে বিদেশে তাঁর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং বিশাল কোনো সম্পদও নেই। বিক্ষোভকারীরা দুর্নীতি ও অন্যান্য অপরাধের অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের বিচারের জন্য সেখানকার ক্ষমতাসীন সামরিক বাহিনীর ওপর চাপ বৃদ্ধি করছে। শত শত বিক্ষোভকারী কায়রোর তাহরির স্কয়ার ত্যাগ করার জন্য সামরিক বাহিনীর আদেশ অমান্য করেছে। তারা আজ তৃতীয় দিনের মতো সে দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে এবং দুর্নীতির আরও বিচার চাইছে। আজ রোববার প্রতিবাদকারীরা মিশরের সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেন তানতাভির বিরুদ্ধে স্লোগান দেয়। এই সামরিক পরিষদে মিস্টার মুবারকের ক্ষমতাচ্যুতির পর দেশের শাসনভার গ্রহণ করেছে। বিক্ষোভকারীরা সাবেক নেতাকে রক্ষা করার জন্য সামরিক বাহিনীকে দোষারোপ করছে। মিস্টার মুবারক লোহিত সাগরের তীরে শারম আল শেখ অবকাশ কেন্দ্রে তাঁর স্বজনদের সঙ্গে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।
সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি এখন তীরবর্তী শহর বানিয়াসেও দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের হামলায় ৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন আসাদের অনুগত লোকজন গাড়ি থেকে রবিবার আবু বকর আল সিদ্দিক মসজিদে লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বানিয়াসের বাসিন্দারা বলেন শনিবার ও রবিবার তীরবর্তী ওই শহরে তারা সরকারের বিরুদ্ধে সমাবেশ করছিল। কুয়েত যে ৩ জন ইরানি কূটনীতিককে গোয়েন্দা তৎপরতার অভিযোগে বহিষ্কার করে তার পাল্টা জবাবে ইরান ৩ জন কুয়েতি কূটনীতিককে বহিষ্কার করেছে। ইরানি বার্তা মাধ্যমে রবিবার ওই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রপরিচালিত প্রেস টিভি থেকে বলা হয়েছে ২রা এপ্রিল ৩জন ইরানিকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়। গত মাসে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে বেশ কয়েকজন ইরানি কূটনীতিকের সে দেশে একটা গোয়েন্দা চক্রের সঙ্গে সংযোগ থাকার কারণে তাদের বহিষ্কার করা হবে। কথিত গোয়েন্দারা, যাদের মধ্যে আছেন কুয়েতি ও ইরানি নাগরিক, তারা ইরানের পক্ষে গোয়েন্দাগিরি করছেন বলে সন্দেহ করা হয়। ইসরায়েলি ও হামাস নেতারা বলেছেন গাজা ভূখণ্ডে সম্প্রতি সহিংসতা যে বেড়ে যায় তারা তা বন্ধ করার পথ খুঁজছেন। ওই সহিংসতায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক বলেছেন, গুলিবর্ষণ করা বন্ধ করতে তারা রাজি যদি হামাস সেই একই পদক্ষেপ নিতে রাজি হয়। হামাসের এক মুখপাত্র সামি আবু জুরি বলেন, আক্রমণ বন্ধ করাটা ইসরায়েলের ওপর নির্ভর করছে। আবু জুরি বলেন, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে তাহলে ফিলিস্তিনিরাও আক্রমণ বন্ধ করবে। তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে তারাও পরিস্থিতি শান্ত রাখবে। বৃহস্পতিবার ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চলে বিভিন্ন লক্ষ্যস্থলে প্রচণ্ড আক্রমণ চালায়। তার আগে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ইসরায়েলে একটি স্কুল বাসে গিয়ে পড়ে এবং তাতে ১৬ বছরের এক কিশোর ও বাস চালক আহত হয়।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার আইন হবার পর এখন বিধিমালা প্রস্তুত করছে বাংলাদেশ নির্বাচন কমিশন, জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
খসড়া বিধিমালা অনুযায়ী আপাতত দেশে ফিরেই ভোটার হতে হবে প্রবাসীদের। তবে ভবিষ্যতে প্রবাসীরা যেসব দেশে বসবাস করছেন সেদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ডেস্কে হাজির হয়েও ভোটার হতে পারবেন। বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হোসেন বলেন, প্রবাসীদের ভোটার করার আইন হওয়ার ফলে এখন বিদেশে বসবাসরত বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশি দ্বৈত নাগরিকদের ভোটার করতে আর কোন আইডি বাধা নেই। তবে এক্ষেত্রে প্রবাসীদের আপাতত দেশে ফিরে ভোটার হতে হবে। পাশাপাশি প্রবাসীরা যাতে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভোটার হতে পারেন সে সুযোগও খসড়ায় রাখা হচ্ছে। কমিশন বৈঠকে সার্বিক দিকগুলো পর্যালোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ দূতাবাসগুলোতে বিশেষ ডেস্ক খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে তবেই প্রবাসীরা স্বস্ব দেশে বসে ভোটার হতে পারবেন। বর্তমানে বিশেষ কয়েকটি শর্ত পূরণ করে বিকল্প পন্থায় ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। উল্লেখ করা যায় যে প্রায় ১ কোটি বাংলাদেশি বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাস্তার ধারে পাতা এক বোমা বিস্ফোরণে ৩ জন উপজাতীয় বর্ষিয়ান নেতা নিহত হন। কর্মকর্তারা বলেন, রবিবার ফারা প্রদেশে ওই গ্রুপটির ওপর আক্রমণ চালানো হয়। এসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা থেকে বলা হয়েছে, ওই অঞ্চলে আফগান সরকার ও আন্তর্জাতিক দাতারা কোন প্রকল্পে অর্থায়ন করবে সে বিষয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনার জন্য তারা সেখানে গাড়িতে যাচ্ছিলেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং নেটোর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ভিক বেক ওই আক্রমণের তীব্র নিন্দা জানান। আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরা বাগবোর এক মুখপাত্র অস্বীকার করেছেন যে বাগবোর বাহিনী দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা আলাসানে ওয়াতারার ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। আইভরি কোস্টে জাতিসংঘের মিশন বলেছে, বাগবোপন্থী বাহিনী আবিজানে গলফ হোটেলে মর্টার আক্রমণ চালিয়েছে। নভেম্বর মাসের বিতর্কিত নির্বাচনের পর থেকে মিস্টার ওয়াতারা সেই হোটেলেই আছেন। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, শনিবার আক্রমণ চালানো হয় প্রেসিডেন্ট প্রাসাদের কাছ থেকে। মিস্টার বাগবো প্রাসাদে বাংকারে লুকিয়ে আছেন। বাগবোর মুখপাত্র আহুয়া ডন মেলো সাংবাদিকদের বলেছেন, কোন আক্রমণ হয়নি, যদিও প্রত্যক্ষদর্শীরা অন্য কথা বলেছেন। রবিবার হোটেলের আশেপাশে লড়াইয়ে কোন খবর পাওয়া যায়নি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার লক্ষ্যে পেরুর জনগণ আজ রবিবার নির্বাচনে অংশগ্রহণ করছে। দুজন প্রার্থীর মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচন ফিরতি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। জনমত জরিপে দেখা যাচ্ছে জাতীয় বামপন্থী আয়েন্টা হোমালা বেশি ভোটে এগিয়ে থাকবেন, কিন্তু সর্বশেষ জরিপে জানা যায় যে নির্বাচনে জয়ী হবার জন্য যে ৫০% ভোটের প্রয়োজন তার থেকে তিনি আরও অনেক কম ভোট পাবেন। তিনি হয়তো ১/৪ ভোট পেতে পারেন। হুমালা একজন প্রাক্তন সেনা যিনি ২০০৬ সালে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তিনি প্রথম দফা নির্বাচনে জিতে গিয়েও দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার কাছে পরাজিত হয়েছিলেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 19, 31, 41, মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7260, 9340 এবং 15205 কিলোহার্টসে। এখন অর্থনীতি অঙ্গনের কিছু খবর এবং সেই সঙ্গে মুদ্রা বিনিময় হার জানিয়ে দিচ্ছি। মন্দার ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সুযোগ নিচ্ছে বাংলাদেশের রফতানি খাত। সাম্প্রতিক সময়ে দেশে সার্বিক স্থবির অর্থনীতিতে আশার আলো হিসেবে দেখা হচ্ছে রফতানি খাতের প্রবৃদ্ধিকে। বর্তমান অর্থবছরে 2010-11 জুলাই থেকে মার্চ পর্যন্ত রফতানি আয় হয়েছে 1,620,70,007,000 ডলারের পণ্য। এই আয় গত অর্থবছরের 2009-10 একই সময়ের তুলনায় 40.31% বেশি। গত অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রফতানি আয় ছিল 1,155,53,000 ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ পরিসংখ্যানে দেখা গিয়েছে, শুধু মার্চ মাসে রফতানি আয় হয়েছে 213,60,86,000 ডলার, যা গত অর্থবছরের মার্চ মাসের তুলনায় 40.56% বেশি। শুধুই বিদেশি প্রযুক্তিতে তৈরি আমদানি করা যন্ত্র নয়, ভারতে স্থানীয় চাহিদা মেটাতে উৎপাদন কেন্দ্র বাড়াতে আগ্রহী ওলন্দাজ বহুজাতিক সংস্থা ফিলিপস। অধিগ্রহণের পাশাপাশি নিজস্ব কারখানা তৈরির দিকেও নজর দিচ্ছে 2600 কোটি ইউরো ব্যবসা করা এই সংস্থা। প্রয়োজনে যন্ত্রাংশ সরবরাহকারী স্থানীয় সংস্থায় লগ্নি করে উৎপাদনের হ্রাস নিজেদের হাতে নেবার ভাবনা চিন্তাও করছে ফিলিপস। ব্যবসা ছড়াতে বৈদ্যুতিন ভোগ্যপণ্য, স্বাস্থ্য এবং আলো, এই তিনটি ব্যবসার ক্ষেত্রেই অধিগ্রহণ করতে রাজি সংস্থা। ফিলিপস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজীব চোপড়া বলেন, তিনটি ক্ষেত্রেই আমরা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করেছি, চাহিদা অনুযায়ী ব্যবসায়িক কৌশলও তৈরি করেছি আমরা। তবে অধিগ্রহণের রাস্তায় হেঁটে ভারতে নিজেদের উপস্থিতি বাড়ানোর কৌশল ইতিমধ্যেই কাজে লাগিয়েছেন তারা। বর্তমানে ভারতে স্বাস্থ্য ও আলোর ব্যবসা মিলিয়ে 7টি উৎপাদন কেন্দ্র রয়েছে ফিলিপসের। অধিকাংশ ক্ষেত্রেই অধিগৃহীত কারখানা কাজে লাগানো হয়েছে। সবশেষে মুদ্রা বিনিময় হার। বাংলাদেশে ডলারের দাম 72.90 টাকা, ভারতে 44.06 রুপি। আর এখন ক্রীড়াঙ্গন সংবাদ উপস্থাপন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। খেলাধুলার অনুষ্ঠানে আজ নজর দিচ্ছি ঢাকায় আজ শুরু হওয়া স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দিকে এবং সেই সঙ্গে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সঙ্গে আগামীকাল যে একদিনের সীমিত 50 ওভারের দ্বিতীয় ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেদিকে নজর দিচ্ছি। আজ আমার সঙ্গে ঢাকা থেকে সরাসরি টেলিফোন লাইনে যোগ দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আমরা জানি যে আজ থেকে ঢাকায় স্বাধীনতা কাপ ফুটবল ম্যাচ যে শুরু হল, তাতে বিকেল 4:30 প্রথম যে ম্যাচটা হল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং পুরনো ঢাকা দল ফরাশগঞ্জের মধ্যের ম্যাচ দিয়ে সন্ধ্যে 6:30 দিকে আবাহনী মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম মোহামেডানের। তো এই যে ক্রিকেটের খেলার পাশাপাশি ফুটবল খেলাটি শুরু হল, এ নিয়ে ঠিক জনগণের মধ্যে সাড়া কিরকম, ক্রীড়া মোদীদের মধ্যে এবং ফলাফলই বা কি হল?
হ্যাঁ, ঠিক তাই যেমনটা বলছিলেন, কারণ বিশ্বকাপ ক্রিকেটের বছরে বাংলাদেশের ফুটবল বেশ নাজুক অবস্থায়। তাছাড়া বাংলাদেশে ক্রিকেট যখন বিশ্বকাপ ক্রিকেট খেলছে তখন ফুটবল ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারিয়ে প্রায় তলানিতে এসে দাঁড়িয়েছে। ঠিক তেমনই একটি সময় স্বাধীনতা কাপ ফুটবল মাঠে করালো ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দীর্ঘদিন পর ফুটবলের মেলা বসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর ফরাশগঞ্জে খেলা দিয়ে শুরু হল এবারের টুর্নামেন্ট। হঠাৎ করেই টুর্নামেন্টটি আয়োজন হয়েছে, তবে খুব একটা দর্শক যে সারা মিলেছে তা বলা যাবে না। যদিও বড় বাজেটের দল শেখ জামাল 4-2 গোলে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। আর রাতের আলোতে যে ম্যাচটি ছিল সেটা ঢাকার অন্যতম জনপ্রিয় দল আবাহনী লিমিটেড এবং চট্টগ্রাম মোহামেডানের মধ্যে, সেখানে ঢাকা আবাহনী তারা শেষ মুহূর্তে গোল করে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। গুটি কয় দর্শক এসেছিলেন ঢাকার এই ঝিমিয়ে পড়া ফুটবল দেখার জন্য, তারপরও কর্তারা আশা করছেন হয়তো দিন বদলাবে, দিন বদলে আবার ফুটবল তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে আসবে।
প্রসঙ্গত ক্রিকেট সম্পর্কে আসি, ক্রিকেটের ফিভার ওয়ার্ল্ড কাপ পুরোতে না পুরোতে আমরা জানি যে অস্ট্রেলীয় দল বাংলাদেশে এসছে, বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলেছে, আরেকটি ম্যাচ আগামীকাল হবার কথা। আজকে সম্ভবত অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের খেলোয়াড়রা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
হ্যাঁ ঠিক তাই, কারণ প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের জন্য অনুশীলনটা ছিল উচ্ছিক ব্যাপার। তারপরে জেমি সিডেন্স তার কজন শিষ্য নিয়ে এসেছিলেন অনুশীলনে, এবং সেখানেই তিনি রাগঢাক না করে সাংবাদিকদের জানিয়ে দিলেন যে প্রথম ম্যাচে যে বড় ব্যবধানে হেরে গেছেন সেখানে সাকিব আল হাসান আর তামিম ইকবাল যে মন্থর গতির ব্যাটিং করেছেন তার দায় কিন্তু তাদের নিজেদেরই ওপর, কারণ ব্যাটসম্যানেরা জানেন যে অবস্থা বুঝে কি ধরনের ব্যাটিং করতে হয়, তারা সেটা করতে পারেনি এবং সেটা তাদের নিজেদের ব্যর্থতাই বই অন্য কিছু নয়। তবে তিনি আশাবাদী যে তার সময়ে বাংলাদেশের ক্রিকেটে প্রভূত উন্নতি হয়েছে এবং বাংলাদেশ যে বড় রান চেস করে জয় করায়ত্ত করেছে সেটা তার সময়ে। অন্যদিকে অস্ট্রেলিয়া কিন্তু ছিল ভীষণ সিরিয়াস, কারণ তারা আগের দিন ম্যাচ খেলে পরের দিন কিন্তু তারা পুরো দল নিয়েই ঘাম জড়িয়ে গেলেন। তাদের সোজা সাপটা কথা, দ্বিতীয় ম্যাচ জয় করে তারা সরাসরি সিরিজ জয় করতে চান এবং তারা ঢাকায় তিনটি ম্যাচই জয় করে তারা আবার জয়ের ধারায় ফিরে আসতে চান, কারণ তাদের যে হারানো গৌরব বিশ্বকাপে ভরাডুবি হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা সামনের দিকে এগোতে চান। আর সেই রাস্তায় হাঁটতে হলে বাংলাদেশ সফরে তাদের টানা সব ম্যাচই জয় দিয়েই তারা শতভাগ জয় নিয়ে দেশে ফিরে যেতে চান।
কিন্তু দিলু খন্দকার, এই কথা তো মানতেই হবে যে বাংলাদেশ দল ওই খেলায় পরাজিত হলেও রক্ষণাত্মক ভাবে যে ব্যাটিংটা করেছে তার ফলে রান সংখ্যা এবং উইকেটও খানিকটা টিকিয়ে রাখতে পেরেছে। পাঁচটি উইকেট তাদের হাতে ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচটি উইকেট হাতে রেখে এমনকি হেরে যাওয়াও সেটা কিন্তু একেবারে খাটো করে দেখার মতো বিষয় নয়, কি বলেন?
সেটা ঠিক, আপনি ঠিকই বলেছেন, কারণ বাংলাদেশ কদিন আগে এই মাঠেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে 58 রান আর দক্ষিণ আফ্রিকার কাছে 78 রানে অল আউট হয়ে গেছিল। সেদিক বিবেচনা করেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তারা জানেন যে তাদের ব্যাটিং এর দৃঢ়তা ডেপটা কতটা, তারা খুব মন্থর গতিতে খেলেছেন। তাদের প্রথম ডিম ছিল, সাকিব আগেই জানিয়েছিলেন 50 ওভার পর্যন্ত তারা ব্যাট করতে চান। তবে সত্যি কথা বলতে কি এটা কিন্তু সাধারণ ক্রিকেট অনুরাগীদের শুধু অবাক করেনি, অবাক করেছে অস্ট্রেলীয় ক্যাপ্টেন মাইকেল ক্লার্ককেও, কারণ তিনি সোজা সাপটাই কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ জয়ের পিছনা নিয়ে যেভাবে ব্যাটিং করেছে তা দেখে তিনি খুবই অবাক হয়েছেন।
পরিশেষে আরেকটি কথা জানতে ইচ্ছে করছে যে আগামীকালের খেলা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা কিরকম।
হ্যাঁ ঠিক তাই, জেমি সিডেন্স তার শিষ্যদের উপরে অগাধ বিশ্বাস রাখেন, কারণ জেমি সিডেন্স এর এটাই শেষ অ্যাসাইনমেন্ট, কারণ তিনি চুক্তি শেষে দেশে ফিরে যাবেন তেমন আভাস হয়েছে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার চুক্তি নবায়ন তেমন একটা করতে আগ্রহী নন। তারপরে তিনি চাচ্ছেন তার শেষটা যেন ভালো হয়, কারণ বাংলাদেশ বিশ্বকাপের 7 ম্যাচের 5 ম্যাচেই 200-এর বেশি রান করেছে এবং অস্ট্রেলিয়ার বিখ্যাত বোলিং লাইনের বিরুদ্ধেও তারা কিন্তু 5 উইকেট 210 রান করতে পেরেছিল, এবং তার বিশ্বাস যে পরের দুটি ম্যাচে বাংলাদেশ লড়াকু মনোভাবে দেখা যাবে এবং সেই আশাই কিন্তু তিনি দেখছেন আগামী 2 ম্যাচে।
দিলু খন্দকার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
বুধবার 13 এপ্রিল আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন এর আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের বাজেট প্রক্রিয়া, সরকারের অচল অবস্থা। এ সম্পর্কে অধিবেশন চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে সরাসরি এই নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করুন 2026193062, অথবা আপনার নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর জানিয়ে ইমেইলে এর আগেও প্রশ্ন পাঠাতে পারেন। আমরা আপনার প্রশ্ন আপনারই কণ্ঠে রেকর্ড করে নেব। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com। আমাদের VOA বাংলা ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারেন। এবারের বিষয়, যুক্তরাষ্ট্রের বাজেট প্রক্রিয়া, সরকারের অচল অবস্থা।
শুরু করছি এখন দক্ষিণ এশিয়া রিপোর্ট, ডেডলাইন ঢাকা। বাংলাদেশে এক ছাত্রকে গুলি করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে ছাত্রটির মা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা মামলা সহ নানা কর্মকাণ্ডের ব্যাপারে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সম্পর্কে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, র্যাবের মহাপরিচালক এবং মানবাধিকার কর্মীর বক্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরু।
সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের গুলিতে গুরুতর আহত লিমনের মা র্যাবের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করেছেন। ঝালকাঠি জেলায় ওই ঘটনা ঘটে এবং মামলা দায়ের করা হয়। 23 মার্চ র্যাব বিচার বহির্ভূত ভাবে লিমনকে পায়ে গুলি করে এবং তার একটি পা কেটে ফেলতে হয়। HSC পরীক্ষার্থী লিমন এখন চিকিৎসাধীন। আর এ নিয়ে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইতিপূর্বে র্যাবের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত সময় র্যাবের হাতে 1000-এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছে। লিমনকে গুলি করার ঘটনার পরে বাংলাদেশের মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান ভয়েস অব আমেরিকাকে বলেন,
সেখানে আমরা এই যে লিমন নামক যে ছেলেটিকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যার পা কেটে ফেলতে হয়েছে সে ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমাদের সেই তদন্ত প্রতিবেদনটি আমরা দাখিল করতে বলেছি। 12 দিনের ভেতরে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে, সেটি আমরা করেছি এই ঘটনাটির প্রেক্ষিতে।
এদিকে প্রভাবশালী মানবাধিকার সংগঠন অধিকারের মহাসচিব আদিলুর রহমান খান বলেন, র্যাব মানবাধিকার লঙ্ঘন করে কাজ করছে।
অনেক দূরে যে আইনের আওতার বাইরে যে তারা কাজ চালাচ্ছেন, যে কাজ দেশের সংবিধান পারমিট করে না, বাংলাদেশ মানবাধিকার রক্ষার জন্য যেসব আন্তর্জাতিক চুক্তি করেছে তা পারমিট করে না।
তবে র্যাবের মহাপরিচালক মুখলেসুর রহমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।
আমরা আসলে বিচার বহির্ভূত কোন কাজ আমরা করছি না। র্যাব প্রায় 8000 অবৈধ অস্ত্র উদ্ধার করেছে, 92000 এইসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। আমরা কোন ক্রমে আসলে মানবাধিকার লঙ্ঘন করছি না, বরং আমি বলবো আমাদের দেশে মানবাধিকার রক্ষার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি।
আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও সামিল রয়েছে অন্যান্য বিষয়ের সঙ্গে। মানবাধিকার সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন অধিকার মানবাধিকার গোষ্ঠীর মতাদর্শী কর্মী নাসিরউদ্দিন এলান। শোনার আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর। ভারতে মাওবাদীদের অর্থ দিতে বাধ্য হচ্ছেন ভারতের শিল্পপতিরা, বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই নতুন দিল্লির এক আলোচনা সভায়। কলকাতা থেকে এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের বহু শিল্পপতি অর্থ দিয়ে মাওবাদীদের সন্তুষ্ট রাখতে বাধ্য হচ্ছেন বলে দিল্লিতে এক আলোচনা সভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ CII এর উদ্যোগে এক সেমিনারে তিনি একথা জানান। পূর্ব ও মধ্য ভারতে যেসব কারখানা অবস্থিত সেখানে অনেক সময় মালিকরা মাওবাদীদের তোলা দিতে বাধ্য হন বলে তিনি জানিয়েছেন, না হলে তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তারা ঠিকমতো কারখানা চালাতেও পারেন না। আসলে উত্তর পূর্ব ভারত ও ঝাড়খণ্ডের খনিজ সমৃদ্ধ ওইসব অঞ্চলে বহু মানুষ অত্যন্ত কম রোজগার করেন, ফলে সেখানে সামাজিক আন্দোলনের সম্ভাবনা থেকেই যায়। যতদিন সামাজিক বৈষম্যের বিষয়ে যথাযথ নজর না দেওয়া হচ্ছে ততদিনই ওই সমস্যা থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। সংবাদ সংস্থা সূত্রে এখবর জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাপানের পারমাণবিক শক্তি স্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ রবিবার রাস্তায় নামেন। সেখানকার প্রকৌশলীরা ফুকুশিমা দাইচির স্থাপনাকে নিয়ন্ত্রণে আনার যখন চেষ্টা চালাচ্ছেন তখন টোকিওতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে মার্টিন উইটিয়াল উইলিয়ামস এর পাঠানো রিপোর্ট থেকে পড়ছেন আনিস আহমেদ।
প্রায় 1000 বিক্ষোভকারী আজ টোকিওর মধ্যাঞ্চলে জাপানি মাপকাঠিতে বলা যায় বড় মাপের এক মিছিল করে যায়। এই বিক্ষোভের আয়োজন করে 8টি নাগরিক গোষ্ঠী যারা শিজুকা প্রিফেকচার বা প্রশাসনিক এলাকার টোকিওর 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত হামোকা পারমাণবিক শক্তি স্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। হামোকা এমন এক জায়গায় নির্মিত যেখানে ভূমিকম্প বিশারদরা মনে করেন যে সমুদ্রের তলায় 8 কিংবা তার অধিক মাত্রার ভূমিকম্পন হতে পারে। ফুকুশিমার বিপর্যয়ের কারণে লোকজন ভাবছে যে একই রকমের ঘটনা সেখানে আবার ঘটতে পারে। একজন বিক্ষোভকারী কেঙ্গো ওহোমোরি বলছেন যে পারমাণবিক স্থাপনার ব্যাপারে তাঁর এখন কোনো আস্থা নেই। ওহোমোরি বলছেন যে তাঁকে সবসময় বলা হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎটা নিরাপদ হবে, এখন তিনি বুঝতে পারছেন যে কতটা বিপজ্জনক হতে পারে পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাও। 2005 সালে জাপানের বিদ্যুৎ উৎপাদনের এক তৃতীয়াংশেরও কিছুটা কম আসত পরমাণু থেকে এবং এটাই হচ্ছে দেশের জ্বালানি শক্তি উৎপাদনের সবচেয়ে বড় উৎস। জাপানের ফেডারেশন অব ইলেকট্রিক পাওয়ার কোম্পানিজ অনুমান করছে যে 2030 সাল নাগাদ এই পরিমাণ জাপানের মোট জ্বালানি শক্তির অর্ধেকের চাইতেও বেশি হবে। ফুকুশিমার দুর্ঘটনার আগে দেশে মোট 54টি চুল্লি ছিল। মিছিলে যারা গেছেন তারা অনেকেই চাইছেন সব চুল্লি বন্ধ করা হোক। মিছিলকারী ইয়োকা কাতাওকা বলছেন, কাতাওকা বলছেন জাপানের উচিত হবে তাদের পারমাণবিক শক্তি স্থাপনা বন্ধ করে দেওয়া। তিনি বলেন যে দেশটি প্রায়শই ভূমিকম্পের মুখোমুখি হয় এবং পারমাণবিক শক্তির উপর নির্ভর করা উচিত হবে না। এই বিক্ষোভ মিছিলটি অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পাশ দিয়ে যায় এবং এরাই পারমাণবিক বিদ্যুৎকে উৎসাহিত করে এবং শিল্প কারখানার নিয়ম নীতি স্থির করে। বিক্ষোভ মিছিলটি ফুকুশিমা বিদ্যুৎ স্থাপনা, যাদের আওতায় সেই টোকিও ইলেকট্রিক পাওয়ারের সদর দপ্তরের সামনে দিয়েও যায়। বিক্ষোভকারীরা দু জায়গাতেই ধ্বনি দেয়। মধ্য টোকিওর মিছিলের পাশাপাশি টোকিওর শহরতলিতে এবং জাপানের আরও দুটি শহরে বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক দুর্যোগের আগে পর্যন্ত পারমাণবিক বিদ্যুতের বিরোধিতা ক্রমশই কমে আসছিল। 2009 সালে এক জরিপে দেখা গেছে যে জাপানের 54% লোক এই পারমাণবিক স্থাপনা সম্বন্ধে অস্বস্তিতে ভুগছিলেন। এই সংখ্যা 2005 সালে 66% চাইতে কম। দুর্ঘটনা এবং ভূমিকম্পই এসব ব্যাপারে উদ্বেগের প্রধান কারণ হিসেবে বলা হয়। ফুকুশিমায় ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর নতুন আর কোন জরিপ করা হয়নি।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এখন আমাদের আজকের পছন্দের বাংলা গান সুবীর নন্দীর কণ্ঠে গীত। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বাজছে বেলা 12:30, বাংলাদেশের সময় এর চেয়ে 10 ঘন্টা, ভারতের 9:30 এগিয়ে। অনুষ্ঠানের প্রথমার্ধ শেষ হল, শুরু দ্বিতীয়ার্ধের এখান থেকেই। সময় হল সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনার। শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
আফ্রিকি ইউনিয়নের নেতারা লিবিয়ায় যাচ্ছেন দীর্ঘকালের নেতা মুয়াম্মার গাদ্দাফি ও বিদ্রোহী যারা তার পতন ঘটাতে চেষ্টা করছে, তাদের মধ্যে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা অবসানের লক্ষ্যে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা রবিবার রাজধানী ত্রিপলিতে যাচ্ছেন, সেখানে তার সঙ্গে যোগ দেবেন মরিটানিয়া, মালি এবং কঙ্গোর প্রেসিডেন্টরা। বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য বেনগাজিতে যাওয়ার আগে তারা মিস্টার গাদ্দাফির সঙ্গে আলোচনার জন্য সাক্ষাৎ করবেন। লিবিয়ায় দুটি এলাকায় প্রচণ্ড লড়াই হচ্ছে। মিশরের ক্ষমতাচ্যুত নেতা হোসনে মোবারক দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন। ফেব্রুয়ারি মাসে বিক্ষোভকারীরা তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করার পর তার এই প্রথম ভাষণে তিনি এ দাবি করেন। আজ আল আরাবিয়া নিউজ চ্যানেলে সম্প্রচারিত তার মন্তব্যে তিনি বলেন যে তিনি তার ও তার পরিবারের সদস্যদের সুনাম রক্ষার জন্য তিনি তার আইনি অধিকার তুলে ধরবেন। সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি এখন তীরবর্তী শহর বানিয়ায় দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের হামলায় পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন আসাদের অনুগত লোকজন গাড়ি থেকে রবিবার আবু বাকর আল সিদ্দিক মসজিদের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বানিয়াসের বাসিন্দারা বলেন শনিবার ও রবিবার প্রতিবাদকারীরা ওই শহরে সমাবেশ করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। কুয়েত যে তিনজন ইরানি কূটনীতিককে গোয়েন্দা তৎপরতার অভিযোগে বহিষ্কার করে, তার পাল্টা জবাবে ইরান তিনজন কুয়েতি কূটনীতিককে বহিষ্কার করেছে। ইরানি বার্তা মাধ্যমে রবিবার ওই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রপরিচালিত প্রেস টিভি থেকে বলা হয়েছে 2 এপ্রিল তিনজন ইরানিকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়। গত মাসে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে বেশ কয়েকজন ইরানি কূটনীতিকের সেদেশে একটা গোয়েন্দা চক্রের সঙ্গে সংযোগ থাকার কারণে তাদের বহিষ্কার করা হবে। ইসরায়েলি ও হামাস নেতারা বলেছেন গাজা ভূখণ্ডে সম্প্রতি সহিংসতা যে বেড়ে যায় তারা তা বন্ধ করার পথ খুঁজছেন।
বাংলাদেশ সময় প্রতি শুক্রবার রাতে আর শনিবার সকালে NTV-তে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান প্রচারিত হয়। ইন্টারনেটে অনুষ্ঠানটি দেখতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voanews.com/bangla।
যুক্তরাষ্ট্রে গ্রিন চার্টার স্কুল নামে কিছু শিক্ষালয় রয়েছে যেগুলোর লক্ষ্যই হল কিশোর তরুণদের এমনভাবে গড়ে তোলা যাতে পরিবেশ রক্ষার কাজে তারা উদ্বুদ্ধ হয়। আজকের যুব সংবাদ পর্বে এটি আমাদের আলোচ্য বিষয়। আলোচনা করছেন মাসুমা খাতুন।
গ্রিন চার্টার স্কুলগুলো সরকারি অর্থানুকূল্যে পরিচালিত, তবে সরকারি স্কুলের বহু নিয়মকানুন থেকে তারা মুক্ত। অন্যথায় এসব স্কুল কি পড়াবে বা পড়াবে না সে ব্যাপারে অনেকখানি স্বাধীনতা ভোগ করে। কোন চার্টার স্কুল স্থানীয় সরকারি স্কুল ব্যবস্থার সঙ্গে যুক্ত অথবা স্বাধীনভাবেও পরিচালিত হতে পারে। শিক্ষক, বাবা মা অথবা সমাজ নেতারা মিলে কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠান চার্টার স্কুল প্রতিষ্ঠা করতে পারে। এসব স্কুল তাদের ছাত্রছাত্রীদের জন্য লক্ষ্য স্থির করে দেয়, মান নির্ধারণ করে দেয়। যুক্তরাষ্ট্রে 4,70,00,000 মতো ছাত্রছাত্রী সরকারি স্কুলে অধ্যয়ন করে আর চার্টার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হবে 10,00,000-এর উপর। বর্তমানে এসব চার্টার স্কুল গড়ে তুলছে গ্রিন চার্টার স্কুল নেটওয়ার্ক। তাদের মূল লক্ষ্য হল পরিবেশের জন্য অনুকূল স্কুল নির্মাণ ও তার চাইতেও আরো বেশি কিছু করা। এসব স্কুল ছাত্রছাত্রীদের এমনভাবে গড়ে তোলে যাতে তারা সমাজ ও পরিবেশের মঙ্গল সাধন করতে পারে। একটা উদাহরণ দেয়া যাক, এসব স্কুলের ছেলেমেয়েরা স্কুলে বাগান করে, শাকসবজি ফলায় এবং স্বাস্থ্যকর খাবার খেতে শেখে, এবং বড় বড় ছেলেমেয়েরা স্কুলের ক্যাফেটেরিয়ার বর্জ্য রিসাইকেল বা পুনরায় ব্যবহার করতে সহায়তা করে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীরা স্কুলে যা কিছু ফসল ফলায় সেগুলো অভাবী মানুষদের সঙ্গে ভাগ করে নেয়। গ্রিন চার্টার স্কুল নেটওয়ার্কের প্রেসিডেন্ট হলেন জিম ম্যাকগ্র। তিনি জানিয়েছেন বর্তমানে সারা যুক্তরাষ্ট্রে 200 মতো গ্রিন স্কুল রয়েছে। তিনি বলেন বৃহত্তর পরিকল্পনা হল সাধারণ সরকারি এবং বেসরকারি স্কুলগুলোকেও এসব কর্মসূচির অন্তর্ভুক্ত করা। তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের দায়িত্ব আছে, কারণ আমরা যা কিছু করি আমাদের বাসস্থান এই ধরিত্রীর উপর তার একটা প্রভাব পড়ে। আমাদের প্রাকৃতিক সম্পদ কিন্তু অফুরন্ত নয়, এবং আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর পৃথিবী রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে এমনভাবে চলতে হবে অথবা এমন পরিবর্তন আনতে হবে যাতে আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে না যায়। গ্রিন চার্টার স্কুল নেটওয়ার্ক বলেছে তাদের লক্ষ্য হল সমাজের সকল স্তরের মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা এবং এসব স্কুল সর্বত্র প্রতিষ্ঠা করা। শ্রোতা বন্ধুরা, আমার তো মনে হয় এ ধরনের স্কুল ব্যবস্থা সারা পৃথিবীতেই গড়ে তোলা উচিত। আপনারা কি বলেন?
ক্রেজি ফর মিউজিক, পশ্চিমা সঙ্গীতের নতুন এই পর্ব নিয়ে প্রতি বৃহস্পতিবার শ্রোতাদের সামনে হাজির হব আমি আহসানুল হক।
আগে এক সময় মনে করা হতো রক্তচাপ বৃদ্ধির কারণে পুরুষ শ্রেণী স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হন বেশি, কিন্তু আজকাল দেখা যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা পুরুষ সবারই ঝুঁকি ওই একই রকমের। বিজ্ঞান পর্বে আজকের আলোচ্য বিষয় এটি, আলোচনা করছেন শামীম চৌধুরী।
ডাক্তাররা বলে থাকেন রক্তচাপ মাপার যন্ত্রে যদি দেখা যায় কারোর রক্তের চাপ নিচে 120 এবং ওপরে 80 তাহলে তাকে বলা হয় স্বাভাবিক, কিন্তু কারো রক্তচাপ যদি ক্রমাগতভাবে নিচে 140 আর ওপরে 90 থাকে তাহলে অনেক ডাক্তারই তাকে চিহ্নিত করেন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে, যা শেষ পর্যন্ত স্ট্রোক, হৃদরোগ বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। অতীতের গবেষণায় দেখা গেছে যে পুরুষদের চেয়ে মহিলাদের উচ্চ রক্তচাপ কম হয়, তবে নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে যে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মতো তাদেরও উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে। ডক্টর জন ফোরম্যান ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন্স হসপিটাল এবং হার্ভার্ড স্কুলের সঙ্গে যুক্ত আছেন। তিনি এবং তাঁর সহকর্মীরা 14 বছর ধরে 83,000 মহিলার উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ে গবেষণা করছেন। তিনি বলেছেন যে তাঁদের গবেষণায় তাঁরা দেখতে চেয়েছেন জীবনধারায় নানা রকম পরিবর্তন এনে মহিলারা উচ্চ রক্তচাপের ঝুঁকি কতটা কমাতে পারেন। দিনে 30 মিনিট ব্যায়াম করে, প্রচুর পরিমাণে শাক সবজি ফল এবং কম পরিমাণে গরু খাসির মাংস ইত্যাদি স্বাস্থ্যকর খাবার খেয়ে, মদ্যপানের মাত্রা কমিয়ে দিয়ে, কাউন্টার থেকে সামান্য কারণে ব্যথার ওষুধ কিনে খাওয়া বন্ধ করে এবং রক্তাল্পতার জন্য ফলিক অ্যাসিড খেয়ে দেহের ওজন স্বাভাবিক রাখা খুব একটা কঠিন কাজ নয়। ডক্টর ফোরম্যান বলছেন এই গবেষণায় দেখা গেছে যে মহিলারা এই নির্দেশিকা পালন করলে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি 80% কমে যায়। তিনি বলছেন প্রতিটি মহিলার এবং সমাজের সকলেরই এই বিষয়গুলো মেনে চলা উচিত। তিনি আরো বলেন যে খাদ্যাভ্যাস পরিবর্তন করে জীবনে এবং ব্যবহারে পরিবর্তন আনার ক্ষমতা মানুষের নিজের হাতেই রয়েছে, সেটা তাকে প্রয়োগ করতে হবে, আর তা করতে পারলেই জনস্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে। গবেষকেরা দেখেছেন খাওয়া দাওয়া জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন করলে যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে তাদেরও এই রোগের ঝুঁকি কমে যায়। তবে সবচেয়ে যেটা বড় কথা সেটা হল শরীরের ওজন। এই ওজন কমানো বা স্বাভাবিক ওজন বজায় রাখাটাই সবচেয়ে কঠিন, একথা গবেষকেরাও স্বীকার করেছেন। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এই গত শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের 2010 সালের মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হয়েছে, বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হয়েছে ওই দিনই। ওই রিপোর্টই আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয়, এবং আজকে সাক্ষাৎকার অনুষ্ঠানের আমাদের অতিথি বাংলাদেশ মানবাধিকার গোষ্ঠী অধিকারের মতাদর্শী নাসিরউদ্দিন এলান। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের 2010 সালের মানবাধিকার রিপোর্টে বিশেষ যে দিকগুলোর কথা উল্লেখ করা হয়েছে, বিশেষভাবে যে দিকগুলো সম্পর্কে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে এ সম্পর্কে আলোকপাত করবেন?
মার্কিন যে স্টেট ডিপার্টমেন্ট প্রতি বছরই কিন্তু রিপোর্ট প্রকাশ করছে, তারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট যেটা এক বছরে যেটা প্রকাশ করছে, মানবাধিকার সংগঠন হিসেবে অধিকার প্রতি মাসেই কিন্তু এই রিপোর্টটা প্রকাশ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই আমরা উদ্বেগ প্রকাশ করছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে রিপোর্ট এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ডিসঅ্যাপিয়ারেন্স এবং যে বিচার বিভাগ পৃথিবীকরণের ব্যাপারে যে কথাগুলি বলা হয়েছে, আসলে সেখানে একটা জিনিস আমরা বলতে চাই যে বিচার বিভাগ পৃথিবীকরণের ব্যাপারটা, এটা যে 1/11 এর পরে সামরিক বাহিনী সমর্থিত যে সরকার আমাদের এসেছিল তখন এই বিচার বিভাগ পৃথিবীকরণের ব্যাপারটা আসে এবং সেটা সেই ফর্মেটই কিন্তু হয় এবং পরবর্তীতে এটা সংসদে পাশ হয়। কিন্তু বিচার বিভাগ পৃথিবীকরণের ফলে বিচার প্রার্থী যারা আছে আমাদের দেশে, যারা বিচার প্রার্থী, তারা কি ফল ভোগ করছে এটাই দেখার বিষয়। গরিব মানুষরা বা সাধারণ মানুষরা যারা বিচার প্রার্থী হচ্ছেন তারা কিন্তু এই সুফল ভোগ করছেন না, এটা একটা উদ্বেগের বিষয়। বিচার বিভাগ পৃথিবীকরণের পরেও বাংলাদেশে বিচার প্রার্থীরা সেভাবে সেই সুফল ভোগ করছেন না।
আইন থাকার পরেও এটা পুরোপুরি ভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না কেন?
হস্তক্ষেপের কথাটা আমরা শুনে আসছি উচ্চ থেকে নিম্ন আদালত পর্যন্ত, এটা উদ্বেগের বিষয় যে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাই। অনেক বিচার প্রার্থীরাই আমাদের কাছে অভিযোগ করে যখন আদালতে যায় এই সমস্যাগুলি তাদের মোকাবেলা করতে হয়। আমাদের দেশে যারা গরিব মানুষ, যারা খুব সাধারণ মানুষ, তারা তো আপনারা অবাক হবেন, কারাগারে এরকম অনেক মানুষ বন্দী আছে যারা জানেও না তারা কি কারণে বন্দী আছে। বছরের পর বছর তাদের মামলার শুনানি হয় না, বছরের পর বছর তারা কারাগারে আটক আছে।
এবারের রিপোর্টে নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার কথা বলা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে সংবাদ স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলোর উপরও লঙ্ঘনের কথা বলা হচ্ছে। অধিকারের পক্ষ থেকে আপনাদের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা কি?
সারা বাংলাদেশে আমাদের মানবাধিকার কর্মীরা আমাদের কাছে যে রিপোর্টটা পাঠায় সাধারণত আমরা সেই রিপোর্টটাই প্রতি মাসে আমরা রিলিজ করি, হিউম্যান রাইটস রিপোর্ট আমাদের। এবং সেখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নারীর প্রতি যে সহিংসতা, ধর্মীয় সংখ্যালঘুর প্রতি যে সহিংসতা এবং সংবাদ মাধ্যমের উপর যে হস্তক্ষেপ বা তাদের উপর যে আক্রমণ, এই সবগুলি সাধারণত ক্ষমতাসীন রাজনৈতিক দলের দ্বারা ঘটছে। তাদেরকে বিচারের সম্মুখীন করা যাচ্ছে না, তাদেরকে থানায় মামলা করে তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না, যার ফলে এই ঘটনাগুলি আপনার ক্রমান্বয়ে বাড়ছে।
এবারের রিপোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উপরে বিশেষভাবে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে এবং আপনি জানেন যে আজকেও ঝালকাঠিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রয়াস চালানোর অভিযোগে এক মা থানায় অভিযোগ দায়ের করেছেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি করছেন?
সবসময় অধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রথম থেকেই, এবং আমাদের 2010 সালের রিপোর্ট যদি আপনারা দেখেন যে সেখানে 127 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এবং উদ্বেগের বিষয় যে 2011 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের রিপোর্ট রিলিজ করতে গিয়ে আমরা দেখলাম যে 33 জন বিচার বিভূত হত্যাকাণ্ডের শিকার। এবং এই ব্যাপারে আমরা সরকারকে সবসময় আমাদের উদ্বেগের কথা জানাচ্ছি, আমরা সবসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই উদ্বেগের কথা জানাচ্ছি। এবং এই বিচার বিভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে যাদেরকে এই হত্যাকাণ্ডের পরেও দায় মুক্তি দেওয়া হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করার কথা আমরা বলছি। আপনারা জানেন যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর নিজামুর রহমান সাহেবও এই ব্যাপারে কথা বলছেন। তারপরে উদ্বেগজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিচার বিভূত হত্যাকাণ্ড থেমে নেই, চলছে। এবং আমরা মনে করি এই ব্যাপারে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে UPR-এ যে প্রতিশ্রুতি দিয়েছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে। এবং এই ব্যাপারে সবচেয়ে দুঃখজনক হল যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারা সব সময় প্রতিনিয়ত বিচার বিভূত হত্যাকাণ্ডের পক্ষেই কথা বলছেন, তারা তাদের ডিফেন্ড করার চেষ্টা করছেন। যদি সরকারের উচ্চমহল যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রচেষ্টাকে সমর্থন করেন তাহলে কোনোদিন এই বিচার বিভূত হত্যাকাণ্ড থামবে না। আমরা এখনো আশা করি যে এই জিনিসটা থামানো সম্ভব। যদি ক্ষমতাসীন দলের উচ্চমহল এটা মনে করে যে এটা একটা বিষয় যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা এখন রক্ষা করবে।
মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আপনারা রুটিনলি রিপোর্ট পেশ করেন, রিপোর্ট তৈরি করেন মাসওয়ারি হিসেবে, তার প্রেক্ষিতে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইছি আগের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের রিপোর্টের তুলনায় এবারের রিপোর্টে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে না অবনতি হয়েছে?
এটা আমাদের কাছে মনে হচ্ছে যে 2010-এ যেই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটেছে 2011-তে এটা একটা উদ্বেগের জায়গায় যাচ্ছে। আমি যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর কথা বললাম যে 127 জন 2010-এ আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 3 মাসে 33 জন বিচার বিভাগ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং আরেকটা উদ্বেগের বিষয় যে আপনারা জানেন যে গুম করে দেওয়া এই বাংলাদেশে যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের দ্বারা, সেটা হচ্ছে যে কেউ হঠাৎ করেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রকাশ্যে দিবালোকে ড্রেস পরে নিয়ে যাওয়ার পরও তারা অস্বীকার করছে যে তারা ধরে নিয়ে যাননি। এই ঘটনাটা 2010-এ আমাদের রিপোর্টে ছিল 15 জন, এবার আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদিও আমরা আমাদের তথ্য অনুসন্ধানে আমরা 1 জন পেয়েছি, আমাদের কাছে খবর এসেছে 1 জন, কিন্তু জানি না আরো এরকম কতটা হয়েছে এবং সংখ্যাটা বলতে পারছি না।
নাসিরুদ্দিন এলান ভাই, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রতি শুক্রবার আপনাদের জন্য নিয়ে আসছি বিশ্বের নানা দেশ থেকে সংগ্রহ করা ওয়ার্ল্ড মিউজিক। আমাদের অনুষ্ঠান শুনুন, আপনাদের মতামত জানান।
এবার শ্রোতাদের কটা চিঠির জবাব দিচ্ছি। আজকের প্রথম চিঠি লিখেছেন অতীশ দীপঙ্কর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে। এখানকার এখনকার আবহাওয়ার কথা জানতে চেয়েছেন ভাই। সাধারণভাবে এই সময়টাতে বসন্তের আবহাওয়াই হওয়ার কথা, কিন্তু কালকে পর্যন্ত তো বেশ কনকনে ঠান্ডাই ছিল, আজকে অবশ্য বেশ একটু বসন্ত বসন্ত ভাব। তবে এমনিতে ওয়াশিংটন সন্নিহিত এলাকায় চারধারে চেরি ব্লসম ফুল ইতিমধ্যেই ফুটেছে অজস্র এবং ট্যুরিস্টদের ভিড় জমছে এবং চারিদিকে একটা বসন্ত বসন্ত আবহ লক্ষ্য করা যায়। এবং কালকেও তাপমাত্রা আবার একটু ঠান্ডা হওয়ার কথা আছে। মোটামুটিভাবে বলা যায় যে এ মাসটাও একটু ঠান্ডা থাকবে, তবে পুরোপুরি বসন্তের আবহাওয়া এ মাসের শেষের দিক থেকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। এর পরের চিঠি লিখেছেন তপন লাহিড়ি পশ্চিমবঙ্গ ভারত থেকে। আপনি জিমি বাফেটের মাগাইটাভিল গানটি শুনতে চেয়েছেন, সময় মতো সুযোগ মতো নিশ্চয়ই আপনার অনুরোধ রক্ষা করব। সপ্তাহখানেকের মধ্যেই আমরা এই গানটি আপনাকে শোনানোর ব্যবস্থা করব। আজকে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানের জন্য হাতে সময় বেশি নেই, কয়েকটা চিঠির প্রাপ্তি স্বীকার করছি। এখন চিঠি লিখেছেন কাইয়ুম চৌধুরী রাজশাহী বাংলাদেশ থেকে। এর পরে চিঠি যেটি সেটা হচ্ছে মামুন হক নকশালবাড়ি দার্জিলিং পশ্চিমবঙ্গ ভারত থেকে চিঠি লিখেছেন পারভিন সুলতানা ঝিনাইদা বাংলাদেশ থেকে। ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে চিঠি লিখেছেন। আনিস রহমান চিঠি লিখেছেন নওয়াবেঙ্কি সাতক্ষীরা বাংলাদেশ থেকে। এবং চিঠি লিখেছেন আমাদের অনেক দিনের অত্যন্ত প্রিয় একজন, আমাদের সব শ্রোতাই প্রিয়, অচিন্ত্যবাবু আপনি অনেক দিনের শ্রোতা, সেই জন্য বিশেষ করে আপনাকে প্রিয় বলে আমাদের মনে হয়, অচিন্ত্য কুমার রায় ক্রান্তিহার জলপাইগুড়ি, তাঁর চিঠির প্রাপ্তি স্বীকার করলাম। আপনাদের সবাইকেই ক্যালেন্ডার এবং অনুষ্ঠান সূচি পাঠানো হচ্ছে। এবার আমাদের একজন শ্রোতা পশ্চিমবঙ্গ 24 পরগনা দেগঙ্গা ভারত থেকে টেলিফোনে মন্তব্য দিয়েছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে, প্রসাদ রায় শোনাচ্ছি আপনাদের।
আমি প্রসাদ রায় বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোহাই গ্রাম থেকে। আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আপনাদের সংবাদ পরিচালনা এবং বিজ্ঞানের অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। আপনাদের সংবাদ খুবই আমার মানে সত্য এবং মানে বস্তুনিষ্ঠ মনে হয়। আশা করি ভয়েস অফ আমেরিকা দীর্ঘদিন ধরে আমাদের পরিষেবা দেবে, এইটুকুই বলে শেষ করছি, ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠানে আজকে আর ঠিকানাও বলা গেল না, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সালাম, শুভরাত্রি।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে, আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন শুনবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি আমেরিকানদের প্রতি লিবিয়ায় যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযানের প্রয়োজনীয়তার বিষয়ে ভাষণ দেন। তিনি বলেন, আমেরিকা বহু প্রজন্ম ধরে বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে এবং মানুষের মুক্তির প্রবক্তা হিসেবে এক অভিনব ভূমিকা পালন করে এসেছে। আমরা বিশ্বের বহু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য স্বাভাবিকভাবেই শক্তি প্রয়োগে ইতস্তত করে থাকি, কিন্তু যখন আমাদের স্বার্থ এবং মূল্যবোধ বিঘ্নিত হয় আমাদের তখন কার্যব্যবস্থা গ্রহণ করার একটা দায়িত্ব থাকে, আর লিবিয়ার ক্ষেত্রে সেটাই ঘটেছে। চার দশকের বেশি সময় ধরে লিবিয়ার জনগণ এক অত্যাচারী মুয়াম্মার গাদ্দাফির কর্তৃক শাসিত। তিনি তার নিজের জনগণের স্বাধীনতা অস্বীকার করেছেন, তাদের সম্পদ নষ্ট করেছে এবং আমেরিকান সহ যাদেরকে লিবিয়ান এজেন্টরা হত্যা করেছে তাদের সঙ্গে দেশে এবং বিদেশে তার বিরোধীদের হত্যা করেছে এবং বিশ্বব্যাপী নিরাপরাধ লোকজনের জন্য একটা আতঙ্কের সৃষ্টি করে চলেছে। মার্চ মাসে মনে হয় যে ক্ষমতার উপর থেকে গাদ্দাফির শক্তি হারিয়ে যাচ্ছে। গোটা দেশে বিভিন্ন নগর জনপদে লিবিয়ান তাদের মৌলিক মানবাধিকারের দাবিতে রাস্তায় রাস্তায় নেমে পড়ে, তবে বিরোধিতার মুখে গাদ্দাফি তার জনগণের উপর হামলা শুরু করে দেয়। গোটা বিশ্বের নিন্দার মুখে গাদ্দাফি তার হামলা আরও জোরদার করে তোলে, লিবিয়ার মানুষের উপর সামরিক অভিযান শুরু করে দেয়। প্রেসিডেন্ট ওবামা বললেন,
Confronted by this brutal repression and a looming humanitarian crisis, I ordered warships into the Mediterranean.
এই বর্বর অত্যাচার নিপীড়নের মুখে এবং মানবিক সংকটের সামনে আমি ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ পাঠাবার নির্দেশ দিয়েছি। ইউরোপীয় মিত্ররা এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তাদের সহায় সম্পদ দিয়ে সাহায্যের ইচ্ছা প্রকাশ করে। লিবিয়ার বিরোধীরা এবং আরব লীগ লিবিয়ার মানুষের প্রাণ রক্ষার জন্য বিশ্বের প্রতি আবেদন জানায় এবং তাই আমার নির্দেশে আমেরিকার নেতৃত্বে আমাদের মিত্রদের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রচেষ্টা শুরু হয়ে যায়। বিমান থেকে সেখানকার শাসক গোষ্ঠী যাতে হামলা চালাতে না পারে সেই লক্ষ্যে বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে এক ঐতিহাসিক প্রস্তাব পাশ করা হয়, সেই সঙ্গে লিবিয়ার জনগণকে রক্ষা করার জন্য সকল ব্যবস্থা নেওয়ারও ক্ষমতা দেওয়া হয়। এমনকি নেটো যখন অস্ত্র নিষেধাজ্ঞা এবং বিমান উড্ডয়ন নিষিদ্ধ বলবৎ করার দায়িত্ব নিয়েছে তখনও যুক্তরাষ্ট্র এমন এক লিবিয়ার লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা চালাবে যে লিবিয়া কোন স্বৈরশাসকের অধীনে থাকবে না, যে লিবিয়া তার জনগণের জন্য থাকবে। লিবিয়ার জনগণের স্বার্থ রক্ষাকারী একটি বৈধ সরকার গঠন খুব কঠিন কাজ হবে এবং যুক্তরাষ্ট্র আমাদের দায়িত্ব পালন করবে, এ হবে আন্তর্জাতিক সমাজের কাজ। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এ হচ্ছে লিবিয়ার জনগণের নিজেদের দায়িত্ব। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা মধ্যপ্রাচ্যে এবং উত্তর আফ্রিকায় ইতিহাস যে নতুন মোড় নিচ্ছে তাকে স্বাগত জানাই এবং সেখানে তরুণরা সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ যেখানেই মানুষ মুক্তি চায় তারা যুক্তরাষ্ট্রকে তাদের বন্ধু হিসেবেই পাবে। শেষ পর্যন্ত তাদের বিশ্বাস, তাদের আদর্শ, যা কিনা আমেরিকার নেতৃত্বের প্রকৃত পরিচয়, সেটাই তারা পাবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আজ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন অ্যালানা মাইলসের গাওয়া গান ব্ল্যাক ভেলভেট।
Sky. What's a new world?
এখন সমাপ্তি ঘোষণার আগে শুনুন সংক্ষিপ্ত সংস্করণ বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
নেটোর বিমান আক্রমণের ফলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা প্রতিহত করা গেছে বলে মনে হচ্ছে। ওদিকে আফ্রিকি ইউনিয়নের নেতারা লিবিয়ায় গিয়ে পৌঁছেছেন। দীর্ঘকালের নেতা মুয়াম্মার গাদ্দাফি ও বিদ্রোহী যারা তার পতন ঘটাতে চেষ্টা করছে তাদের মধ্যে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা অবসানের লক্ষ্যে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা রবিবার রাজধানী ত্রিপলিতে গিয়ে পৌঁছন। সেখানে তার সঙ্গে যোগ দেন মরিটানিয়া, মালি এবং কঙ্গোর প্রেসিডেন্টরা। বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করার আগে জন্য বেনগাজিতে যাওয়ার আগে তারা মিস্টার গাদ্দাফির সঙ্গে আলোচনার জন্য সাক্ষাৎ করবেন। মিশরের সরকারি অভিশংসক ক্ষমতাচ্যুত নেতা হোসনে মোবারককে আদালতে তলব করেছেন প্রতিবাদকারীদের হত্যাকাণ্ড ও সরকারি অর্থ তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে মিশরের ক্ষমতাচ্যুত নেতা হোসনে মোবারক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। ফেব্রুয়ারি মাসে বিক্ষোভকারীরা তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করার পর তাঁর এই প্রথম ভাষণে তিনি ওই দাবি করেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার আইন হবার পর এখন বিধিমালা প্রস্তুত করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাস্তার ধারে পাতা এক বোমা বর্ষণে তিনজন উপজাতীয় বর্ষিয়ান নেতা নিহত হন। কর্মকর্তারা বলেন রবিবার ফারা প্রদেশে ওই গ্রুপটির ওপর আক্রমণ চালানো হয়। অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা বলেছে ওই অঞ্চলে আফগান সরকার ও আন্তর্জাতিক দাতারা কোন প্রকল্পে অর্থায়ন করবে সে বিষয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনার জন্য তারা সেখানে যাচ্ছিলেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান পরিবেশনায় প্রযোজক হয়ে কাজ করলেন আনিস আহমেদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ডেভিড বডিংটন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিলুম। সালাম, নমস্কার, শুভরাত্রি।